إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttoday বাংলা। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
অমর মনীষী আল ফারাবি,
শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও চিন্তাবিদ অমর মনীষী আল ফারাবির জীবন ইতিহাস এবং জ্ঞান বিজ্ঞানে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আজ শুনুন এ ধারাবাহিকের নবম পর্ব। গত পর্বের আলোচনায় আমরা বিখ্যাত মুসলিম মনীষী আল ফারাবির রচনা সামগ্রী দ্বারা প্রভাবিত তৎকালীন সময়ের বেশ কিছু নাম না জানা ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজও আমরা এ সম্পর্কিত আরও কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি।
ইহুদি দার্শনিক এবং চিন্তাবিদদের পাশাপাশি বিভিন্ন বিষয়ে ফারাবি তার মতামত এবং গবেষণা কর্ম দিয়ে খ্রিস্টধর্ম এবং ইউরোপের প্রাচীন রোমের ল্যাটিন ভাষাভাষী পণ্ডিতদেরকেও প্রভাবিত করেছিলেন। মধ্যযুগে আরবি ল্যাটিন অনুবাদ আন্দোলনের সাথে গ্রিক থেকে ল্যাটিন ভাষায় অনুবাদ আন্দোলনের মিল রয়েছে। তখন প্রচুর সংখ্যক ইসলামী দার্শনিক ও পণ্ডিতদের গবেষণা কর্ম আরবি থেকে ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয়েছিল এবং এভাবে পশ্চিমাদের কাছে মুসলিম গবেষণা কর্মগুলো তুলে ধরা হয়েছিল। এভাবে খ্রিস্টান বিশ্বের যেসব খ্যাতনামা বিজ্ঞানী ও দার্শনিক ছিলেন, তারা যেসব মুসলিম মনীষীদের মাধ্যমে প্রভাবিত হয়েছিল, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আল ফারাবি। পশ্চিমা বিশ্বে ফারাবির প্রভাব শুধু দর্শন ও যুক্তিবিদ্যার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং নীতিশাস্ত্র, প্রাকৃতিক বিজ্ঞান, মনোবিজ্ঞান সহ বিজ্ঞানের অন্যান্য শাখাতেও ফারাবির ব্যাপক প্রভাব ছিল।
অবশ্য পাশ্চাত্যের খ্রিস্টান বিশ্বে ইসলামী দর্শনের প্রভাব বিস্তার কেবলমাত্র অনুবাদ আন্দোলনের মাধ্যমেই হয়নি, যদিও পাশ্চাত্যে ফারাবি সহ মুসলিম মনীষীদের গবেষণা কর্ম ও ইসলামী দর্শন পরিচিতির ক্ষেত্রে অনুবাদগুলো মুখ্য ভূমিকা পালন করেছিল। কিন্তু এই পরিচিতি আংশিকভাবে মুসলমানদের সাথে পশ্চিমাদের যোগাযোগ ও ব্যক্তিগত সংযোগের কারণেও হয়েছিল। ফ্রেডরিক দ্বিতীয় হোহেনস্টাউফেনের সময়কালে খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, যার ফলে ফারাবি সহ অন্য মুসলিম মনীষীদের দার্শনিক কাজের সাথে তাদের পরিচয় ঘটেছিল। একই সময়ে কিছু খ্রিস্টান পণ্ডিত যেমন র্যামন লুল ও র্যামন মার্টির মতো ব্যক্তিরা আরবি ভাষা আয়ত্ত করেছিলেন এবং কোনো অনুবাদক ছাড়াই আরবি লেখালেখি ও গবেষণা কর্মগুলো অধ্যয়ন করেছিলেন, যা পরবর্তীতে তারা খ্রিস্টান ছাত্রদের কাছে তুলে ধরেছিলেন।
ল্যাটিন ভাষায় মুসলিম যে রচনাগুলো অনুবাদ হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ছিল চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত বই পুস্তক। তবে আফ্রিকার তৎকালীন সময়ের বিখ্যাত অনুবাদক কনস্টান্টাইন এই রচনাগুলোর আরবি এবং ইসলামিক উৎসকে আড়াল করার চেষ্টা করেছিলেন, কিন্তু ধীরে ধীরে মুসলিম গবেষণা কর্ম এবং মূল্যবান গ্রন্থগুলো অন্য ভাষায় অনুবাদের ফলে চিকিৎসা বিজ্ঞান সহ অন্যান্য বিজ্ঞান ও দর্শন সব জায়গায় ছড়িয়ে পড়ে, ফলে ইসলামিক উৎসকে অস্বীকার করা অনেকের পক্ষে অসম্ভব হয়ে ওঠে। টলেডো অঞ্চলের খ্রিস্টানরা ফারাবি সহ অন্য মুসলিম দার্শনিকদের গবেষণা কর্মগুলো অনুবাদ করার দিকে বেশি মনোনিবেশ করেছিলেন। ওই অঞ্চলের খ্রিস্টান অনুবাদকরা 12 শতকের মাঝামাঝি থেকে মুসলমানদের দার্শনিক কাজগুলো অনুবাদ করতে শুরু করেছিলেন। তাদের মধ্যে ক্রেমোনার জেরার্ড এবং ডোমিনিক্স গন্ডি সালভি ছিলেন প্রসিদ্ধ অনুবাদক। টলেডো অঞ্চলে অনুবাদের ঐতিহ্য শুরু হয়েছিল আল ফারাবির বিজ্ঞান সংক্রান্ত গ্রন্থের অনুবাদের মধ্য দিয়ে, যা সেরমোনা এবং গন্ডি সালভি দ্বারা ল্যাটিন ভাষায় অনুবাদ হয়।
তবে অনুবাদ কর্ম কেবল রোম সহ ইউরোপের অন্য অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সিসিলি অঞ্চল এবং দক্ষিণ ইতালিকেও ল্যাতিন ভাষায় মুসলিম রচনাগুলোর অনুবাদের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হতো। সিসিলি অঞ্চলে বেশিরভাগ মনোযোগ ইবনে রুশদের কাজের উপর নিবদ্ধ ছিল এবং যতদূর জানা যায় ফারাবির রচনাগুলোতে তাদের তেমন কোনো মনোযোগ ছিল না, অর্থাৎ যতটুকু গুরুত্ব পাওয়া দরকার ছিল ততটুকু পায়নি। এছাড়াও এটা উল্লেখ করা যেতে পারে যে এই অঞ্চলগুলোর অনুবাদের কিছু অংশ ইতালীয় ইহুদিদের দ্বারা করা হয়েছিল, যা মূল আরবি পাঠ্য থেকে নয় বরং হিব্রু ভাষা থেকে অনুবাদ করা হয়েছিল। তাছাড়া ফারাবির রচনাগুলোর অনুবাদ ইতালিতে তখনও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি, সে কারণে ফারাবির রচনাগুলোর প্রতি যে পরিমাণ মনোযোগ দেওয়া হয়েছিল তা ইবনে রুশদ ও ইবনে সিনার তুলনায় কম ছিল। যদি আমরা ইবনে সিনার উপর ফারাবির গভীর প্রভাবের বিষয়টি লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারব যে সিসিলিতে ইবনে সিনার রচনাগুলোর অনুবাদের ফলে ওই অঞ্চলে ফারাবির মতামত বা চিন্তা দর্শনেরও পরোক্ষ প্রভাব পড়েছিল। ফারাবির এই পরোক্ষ প্রভাবের বিষয়টি এজন্যে গুরুত্বপূর্ণ যে আমরা জানি 13 ও 14 শতকে ইউরোপে, বিশেষ করে ইতালি, ফ্রান্স ও ইংল্যান্ডে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে ধর্মতত্ত্ব, শিল্প ও আইনের 3টি অনুষদের মধ্যে 2টিতে মুসলিম দার্শনিকদের গ্রন্থগুলো পড়ানো হতো। বিশেষ করে ইউরোপের ওই বিশ্ববিদ্যালয়গুলোতে ফারাবি, ইবনে সিনা এবং ইবনে রুশদের দর্শন ও যুক্তিবিদ্যার উপর গ্রন্থগুলো ছাত্রদেরকে পড়ানো হতো।
বিজ্ঞান বিষয়ে ফারাবির গ্রন্থের খ্যাতনামা দুইজন ল্যাটিন অনুবাদকের একজন ছিলেন ডোমিনিকাস গন্ডি সালভি। এই খ্রিস্টান পণ্ডিত ও অনুবাদক দর্শনের শ্রেণীভাগ নামে একটি গ্রন্থ লিখেছেন, যেখানে তিনি ফারাবির দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়ে ফারাবির বইয়ের অনেক বিষয়বস্তু তার গ্রন্থে উল্লেখ করেছেন। এছাড়া তিনি ফারাবির লেখাগুলোতে ছোটখাটো পরিবর্তন এনে তা নিজের নামে প্রকাশ করেছেন। যদিও জেরার্ড সারমোনার ইহসা আল উলুম গ্রন্থের ল্যাটিন অনুবাদ অনেক বেশি সাহিত্যিক ও নির্ভুল, কিন্তু পশ্চিমা বিশ্ব এই বইটির সাথে পরিচিত হয়েছিল গন্ডি সালভির প্রথম অনুবাদের মাধ্যমে এবং তারপরে একই বিষয়ে তার পৃথক লেখার মাধ্যমে, যেখানে ফারাবির মতামতের ব্যাপক প্রভাব ছিল। গন্ডি সালভি সম্পর্কে একটি মজার বিষয় হচ্ছে যে তিনি ফারাবির লেখা ব্যবহার করে নিজের নাম, যশ, খ্যাতি অর্জন করেছিলেন। এমনকি তার ছাত্র এবং অনেক খ্রিস্টান পণ্ডিতের মধ্যে তিনি আল ফারাবিউস নামে পরিচিত হয়ে উঠেছিলেন।
প্রকৃতপক্ষে ইউরোপের পণ্ডিত অনুবাদক গন্ডি সালভিকে পশ্চিমে ফারাবির মতামত ও বিভিন্ন বিষয়ে তার চিন্তা দর্শন ছড়িয়ে দেওয়ার পরোক্ষ মাধ্যম হিসেবে বিবেচনা করা উচিত, কেননা বিজ্ঞানের শ্রেণীভাগ বিষয়ে ফারাবির লেখাগুলো ল্যাটিন ভাষায় অনুবাদ ও পাশ্চাত্যে তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গন্ডিসেলভির গুরুত্বপূর্ণ অবদান ছিল। এ প্রসঙ্গে আমরা আরেকজন বিখ্যাত অনুবাদক মাইকেল স্কটের কথা উল্লেখ করতে পারি, যিনি অনুবাদ কর্ম ও জ্ঞান স্থানান্তরে অনেক বড় ভূমিকা রেখেছিলেন। বলা যায় জ্ঞান স্থানান্তরে আল ফারাবি মাইকেল স্কটের কাছেও ঋণী ছিলেন। বিজ্ঞানকে শ্রেণীবিন্যাস করার ক্ষেত্রে আল ফারাবির পদ্ধতিটি ছিল পাশ্চাত্যের পণ্ডিতদের প্রধান আকর্ষণের বিষয়। রজার বেকন প্রকৃতি বিজ্ঞানের শ্রেণীবিন্যাসে ফারাবির পদ্ধতি অনুসরণ করতেন। এছাড়া ফারাবির যুক্তিবিদ্যার অষ্টভুজাকার বিভাগগুলো প্রায় সম্পূর্ণরূপে পশ্চিমা বিশ্বে স্থানান্তরিত হয়েছে।
শ্রোতা বন্ধুরা, অমর মনীষী আল ফারাবির জীবন ইতিহাস নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
নারী মানব ফুল, শ্রোতা ভাই ও বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার নবম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মানবীয় মর্যাদার দিক থেকে ইসলাম নারী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য করেনি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে সুগন্ধি ফুল বা লতার সঙ্গে তুলনা করেছেন। তিনি স্ত্রী বা নারীকে কর্মচারী বা প্রধান কর্মী তথা কাহরিমান হিসেবে ভাবতে নিষেধ করেছেন এবং বলেছেন, মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানের বেহেশত। ইসলামের দৃষ্টিতে যে নারী ও পুরুষ যত বেশি খোদা ভীরু তারা আল্লাহর কাছে তত বেশি প্রিয়। আয় উপার্জন, বাণিজ্য, রাজনীতি ও সামাজিক ক্ষেত্রে নারী ও পুরুষের কোনো পার্থক্য নেই। ইসলাম নারী বা স্ত্রীর জন্য সন্তান প্রতিপালন ও সংসারের দেখাশোনাকে প্রধান কাজ বলে মনে করে, কিন্তু নারীর সামাজিক ও ধর্মীয় দায়িত্বকে অস্বীকার করে না ইসলাম। বরং কখনো এমন হতে পারে যে নারীর জন্য সংসার ও পরিবারের চেয়েও সামাজিক ও ধর্মীয় দায়িত্ব বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমরা দেখি হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা কারবালায় উপস্থিত ছিলেন এবং ইসলামকে রক্ষার জন্য সন্তানদের কুরবানি করেছেন ও এমনকি কারবালার সত্যিকারের ইতিহাস আর বাণীগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রচারকের কাজও করেছেন।
হযরত ফাতিমাও ইমামতের মিশন তুলে ধরতে জনসংযোগ বা প্রচার অভিযান চালিয়েছেন। ইসলাম প্রচারের মিশনে নানাভাবে ভূমিকা রেখেছেন হযরত আসিয়া, হযরত মারিয়াম ও হযরত খাদিজা সালামুল্লাহি আলাইহা। সমাজে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের আনুগত্যের বায়াত নিয়েছেন। পবিত্র কোরআনের সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী, ইমানদার নারীরা যখন আপনার কাছে এসে আনুগত্যের শপথ করে যে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না,
চুরি করবে না, ব্যভিচার করবে না, তাদের সন্তানদেরকে হত্যা করবে না, যারজ সন্তানকে স্বামীর ঔরস থেকে আপন গর্ভজাত সন্তান বলে মিথ্যা দাবি করবে না এবং ভালো কাজে আপনার অবাধ্যতা করবে না, তখন তাদের আনুগত্য গ্রহণ করুন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। নারীর কাছ থেকে আনুগত্যের শপথ নিতে মহানবীর প্রতি আল্লাহর নির্দেশের অর্থ হল নারীরা সমাজ বা জাতির অন্যতম প্রধান অঙ্গ বা খুঁটি, তাই সমাজের সুরক্ষায় তাদেরও অংশগ্রহণ জরুরি।
ইসলামপূর্ব জাহিলি যুগে নারীর বায়াত বা আনুগত্যের প্রচলন ছিল না, ইসলামই এই প্রথার প্রচলন করেছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন সাফা পর্বতের কাছে পুরুষদের কাছ থেকে আনুগত্যের বায়াত নেন। এরপর নারীরাও মহানবীর কাছে বায়াত করতে আসলে সূরা মুমতাহিনার ১২ নম্বর আয়াতটি নাজিল হয়। নারীরা কিভাবে বা কি মর্মে বায়াত করবে তার নির্দেশনা দেয়া হয়েছে এই আয়াতে। এই বায়াতের ধারাগুলো নারীর আনুগত্য নামে খ্যাত হয়েছে ইতিহাসে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পানির পাত্রে হাত ডুবিয়ে আনুগত্যের দিক বা শর্তগুলো উল্লেখ করেন। এরপর নারীরা ওই পাত্রের পানিতে হাত রেখে ওই শর্তগুলো মেনে নেয়ার অঙ্গীকার করেন। পবিত্র কোরআনে যখনই মানবজাতিকে উদ্দেশ্য করে কোনো কথা বলা হয়েছে তখনই হে বলে সম্বোধন করা হয়েছে। আর এ থেকেই বোঝা যায় মহান আল্লাহর দৃষ্টিতে নারী ও পুরুষের মর্যাদা সমান। পবিত্র কোরআনে সূরা হুজরাতের ১৩ নম্বর আয়াতে বলা হয়েছে,
হে মানব, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হও। নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক পরহিজগার। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সবকিছুর খবর রাখেন। পবিত্র কোরআন মানুষকে আল্লাহর খলিফা হিসেবে উল্লেখ করা হয়েছে। নারী বা নরকে আলাদাভাবে খলিফা বলে উল্লেখ করা হয়নি। যেমন সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতে বলা হয়েছে, আমি আকাশ পৃথিবী ও পর্বতমালার সামনে এই আমানত তথা খোদাই নেতৃত্ব, দায়িত্ব ও অঙ্গীকার সংক্রান্ত আমানত পেশ করেছিলাম। অতঃপর তারা একে বহন করতে অস্বীকার করল এবং এতে ভীত হল, কিন্তু মানুষ তা বহন করল। নিশ্চয়ই সে এ আমানতের গুরুত্ব ও খেয়ানতের পরিণতির বিষয়ে জালেম ও অজ্ঞ।
ইসলামের দৃষ্টিতে নারী ও পুরুষ উভয়ে সঠিক পথ গ্রহণ বা বিচ্যুতির পথ বেছে নেওয়ার ব্যাপারে স্বাধীন। পুরুষ ও নারীর মধ্যে এ বিষয়ে কোনো পার্থক্য নেই বা কোনো পক্ষপাতিত্ব নেই। পুরুষরা ভালো কাজ করলে তারা যেমন প্রতিদান পাবে, তেমনি নারীরাও ভালো কাজ করলে সমান প্রতিদান পাবে। পাপের শাস্তির বিষয়টিও একই ধরনের। পবিত্র কোরআনে নারী ও পুরুষ উভয়কেই তথা মানুষকে লক্ষ্য করে বলা হয়েছে, আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। সূরা আল ইমরানের ১৯৫ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, অতঃপর তাদের পালনকর্তা তাদের দোয়া এই বলে কবুল করে নিলেন যে আমি তোমাদের কোনো পরিশ্রমকারীর পরিশ্রমই বিনষ্ট করি না, তা সে পুরুষ হোক কিংবা স্ত্রীলোক, আমার কাছে তোমরা পরস্পর এক বা সমান।
তো শ্রোতা ভাই বোনেরা, নারী মানব ফুল শীর্ষক আমাদের এ সপ্তাহের আলোচনার সময় ফুরিয়ে এলো। কথা হবে আবারও আগামী আসরে, আশা করছি তখনও আপনাদের সঙ্গ পাব। যারা সঙ্গ দিলেন এতক্ষণ তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
রংধনু
রংধনু আসরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। সপ্তাহ ঘুরে রংধনুর আসর সাজিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে ধৈর্য একটি মহৎ গুণ। ধৈর্যকে সাফল্যের চাবিকাঠিও বলা হয়। হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসুল এবং আহলে বাইতের মহান ইমামগণ এই গুণে গুণান্বিত ছিলেন। ধৈর্য বা সবরের অর্থ হচ্ছে দুঃখ কষ্ট দেখে মন খারাপ কিংবা রাগ না করা।
মহান আল্লাহ তাঁর প্রিয় নবীকে ধৈর্যের উপদেশ দিয়ে বলেন, অতএব তুমি ধৈর্য ধারণ করো যেমন ধৈর্য ধারণ করেছিল দৃঢ় প্রতিজ্ঞ রাসুলগণ। রাব্বুল আলামিন আরো বলেছেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।
শত্রু ও বিরোধীদের মোকাবেলায় সবচেয়ে বড় হাতিয়ার হল ধৈর্য। মহান আল্লাহ বলেন, তোমরা যদি ধৈর্যশীল হও এবং মুত্তাকি হও তবে তাদের ষড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না।
অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগান্বিত হয়ো না, আর যদি রাগান্বিত হও তাহলে বসে পড়ো এবং আল্লাহর বান্দাদের উপর তাঁর ক্ষমতার কথা এবং তাদের প্রতি তাঁর ধৈর্যের কথা চিন্তা করো। আর যখন তোমাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তোমার ক্রোধকে দূরে ঠেলে দাও এবং ধৈর্য ও সহিষ্ণুতায় প্রত্যাবর্তন করো। তিনি আরো বলেছেন, পুণ্যের দরজা তিনটি, মনের উদারতা, মিষ্ট ভাষা আর কষ্ট ও উৎপাতে ধৈর্য ধারণ করা।
বন্ধুরা, ধৈর্য সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি জানা হলো। আজকের আসরে আমরা এ সম্পর্কে তিনটি ঐতিহাসিক ঘটনা শোনাব। এছাড়া থাকবে ধৈর্য বা সবর সম্পর্কে দুটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন সহকর্মী আশরাফুর রহমান।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে ইসলামী আদর্শ প্রচারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগ ও ধৈর্য ছিল নজিরবিহীন, আর এটাই ছিল ইসলাম প্রচারে তাঁর সাফল্যের অন্যতম রহস্য। ইসলাম প্রচার করতে গিয়ে চারদিক থেকে শত্রুদের অসহনীয় চাপ, জুলুম, নির্যাতন ও কটু কথা শুনতে হয়েছে, কিন্তু রহমত ও দয়ার নবী হযরত মুহাম্মদ সত্য প্রচারের ময়দানে সবসময় ছিলেন দৃঢ়চিত্ত ও ধৈর্যশীল। আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা নবী জীবনের একটি গল্প বলব যেখানে তাঁর ধৈর্য ও সহিষ্ণুতার সুস্পষ্ট চিত্র ফুটে উঠেছে। মদিনায় জায়েদ নামে এক ইহুদি তাঁর নিজের একটা ঘটনা নবীজিকে এভাবে বলল,
একদিন একাকী ঘরে বসেছিলাম, তাওরাত পড়ছিলাম। তাওরাতের এক জায়গায় সর্বশেষ পয়গাম্বরের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে পড়লাম। একটা বৈশিষ্ট্য হল নম্রতা ও সহিষ্ণুতা। নিজে নিজে ভাবলাম মন্দ নয়, মুহাম্মাদের এই বৈশিষ্ট্যটা পরীক্ষা করে দেখব এবং কিছুক্ষণ তাঁর কথাবার্তা ও আচার আচরণ লক্ষ্য করব। তাওরাতে পড়েছিলাম যে রাগের উপরে তাঁর ধৈর্য বিজয়ী। এই বিষয়টা দেখার জন্যে আমি মদিনার মসজিদের দিকে রওনা হলাম। ঘটনাক্রমে ঠিক সেই সময়েই মরুবাসী আরবদের দেখলাম মুহাম্মাদের কাছে এসে তাদের নমুসলিম গোত্রের অভাব অভিযোগ সম্পর্কে বলছে। তারা মুহাম্মাদের কাছে সাহায্য সহযোগিতাও আবেদন জানায়। মুহাম্মাদ তাদের কথা শোনার পর হযরত আলীর দিকে তাকিয়ে বললেন, এমন কোনো মালামাল কি আছে এদেরকে দেওয়ার মতো? আলী আলাইহিস সালাম বললেন, আপাতত কিছুই নাই।
ঠিক সে সময় আমার পরিকল্পনা অনুযায়ী বললাম, এই টাকাটা আমি ঋণ হিসেবে আপনাকে দিচ্ছি, তবে এই টাকার বিনিময়ে আমাকে খুরমার একটা অংশ দিতে হবে। মোহাম্মদ আমার প্রস্তাব গ্রহণ করলেন এবং আমার কাছ থেকে একটা অঙ্কের টাকা ঋণ নিলেন। সেই টাকা দিয়ে মরুবাসী ওই আরবদের প্রয়োজন মেটালেন।
জায়েদ আরো বলল, খুরমা তোলার আর অল্প কদিন বাকি ছিল, কিন্তু আমি মুহাম্মাদের ধৈর্য পরীক্ষা করবার জন্য তার কাছে গেলাম। আমি জানতাম যে আমার ঋণ পরিশোধ করবার এখনো কিছুদিন বাকি আছে। তারপরও ঝগড়াটে মনোবৃত্তি নিয়ে বললাম, হে মুহাম্মাদ, জনগণের সম্পদ দেওয়ার ক্ষেত্রে কৃচ্ছতা করছেন কেন?
আমি একদম বেপরোয়াভাবে অসৌজন্যমূলক ভাষায় কথা বললাম, অথচ উনি এত শান্ত এবং মার্জিত ছিলেন যে এরকম ধৈর্য আমি আর কারো মাঝে দেখিনি। মুহাম্মদ খালি শুনলেনই, আর আমি কেবল অসৌজন্যমূলক আচরণই করে যাচ্ছিলাম। এমন সময় মুহাম্মদের সঙ্গীদের একজন রেগে মেগে আমার কাছে এসে আমাকে গালি দিল। মুহাম্মদ তাকে থামিয়ে দিয়ে বললেন, শান্ত হও, উত্তেজিত হবার প্রয়োজন নেই, বরং জায়েদকে ধৈর্য ধারণ করতে বলা উচিত।
অবশেষে যখন খুরমা পাকল এবং আমার ঋণ পরিশোধ করার সময় হল, তখন তিনি আদেশ দিলেন আমার প্রাপ্য খুরমাকে অন্যভাবে প্রস্তুত করতে। যখন খুরমাগুলো গ্রহণ করলাম, বুঝতে পারলাম যে আমার প্রাপ্য যতটুকু তার চেয়ে বেশি খুরমা আমাকে দেয়া হয়েছে। জিজ্ঞেস করলাম, এই অতিরিক্ত খুরমাগুলো কি জন্য? বললেন, যেহেতু তুমি নবীজির একসঙ্গীর উত্তেজিত কণ্ঠের কারণে কষ্ট পেয়েছ, সেজন্যে রাসুলে খোদা আদেশ দিয়েছেন তোমার সন্তুষ্টির জন্যে, তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্যে অতিরিক্ত কিছু খেজুর তোমাকে দিয়ে দিতে।
জায়েদ বলল, আমি মুহাম্মাদের নজিরবিহীন চারিত্রিক বৈশিষ্ট্যে মুগ্ধ হলাম এবং আল্লাহর একত্ব ও মুহাম্মাদের রেসালাতের সাক্ষ্য দিলাম। অবশেষে মুসলমানদের কাতারে নিজেও অন্তর্ভুক্ত হলাম।
বন্ধুরা, নবীজির ধৈর্য সম্পর্কে সত্য ঘটনাটি শুনলে আমরাও যেন ধৈর্যশীল হতে পারি মহান আল্লাহর কাছে, আমাদের এটাই প্রার্থনা।
এবার আমরা ধৈর্য সম্পর্কে একটি গান শুনব।
আমার যতই বাধা শুকনা দিনের পথ ছাড়ব না, যতই বাধা শুকনা দিনের পথ ছাড়ব না, ইমান মোদের দৃঢ় করে ধৈর্য ধারণ করার শক্তি দান ভগবান না, ধৈর্য ধারণ করার শক্তি দান। চাই যে মাওলা দরজ দিলার সাহস করো দান, যেন কণ্ঠে আমার ধ্বনি তো হয় প্রাণের স্লোগান। চাই যে মাওলা দরজ দিলার সাহস করো দান, যেন কণ্ঠে আমার ধ্বনি তো হয় প্রাণের স্লোগান। আমার স্বপ্নই তো শুধু ধারণ করার শক্তি দান ভগবান।
গানটি শুনলে আশা করি ভালো লেগেছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে বিশ্বনবীর বংশধর তথা আহলে বাইতের ইমামগণ ধৈর্যের মূর্ত প্রতীক ছিলেন। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা নবীজির প্রাণ প্রিয় নাতি ইমাম হোসাইন আলাইহিস সালামের ধৈর্য সম্পর্কে একটি ঘটনা শোনাব।
সিরিয়াবাসী এক ব্যক্তি হজ অথবা অন্য কোনো উদ্দেশ্যে মদিনায় আসল। মসজিদে নববীতে একদিন হঠাৎ তার নজর গিয়ে পড়ল এমন এক ব্যক্তির উপর যিনি মসজিদের এক কোণে বসেছিলেন। সে ভাবতে লাগল যে এ লোকটি কে। কাছেই দাঁড়ানো অপর এক লোককে জিজ্ঞাসা করল, এ লোকটি কে ভাই? সে বলল, তিনি হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম।
পবিত্র এ নামটি শোনার সাথে সাথেই ক্রোধ ও ক্ষোভে লোকটির চেহারা লাল হয়ে গেল। অশ্রাব্য, বিশ্রী ও কুচ্ছিত শব্দ ব্যবহার করে সে ইমামকে গালি দিয়ে তার অন্তরের জ্বালা মেটাল এবং তার মনের ক্ষোভ দুঃখ প্রকাশ করল। কারণ আগে থেকেই ভিত্তিহীন মিথ্যা প্রচার প্রোপাগান্ডা তার মন মগজকে ইমাম হুসাইনের বিরুদ্ধে বিগড়ে রেখেছিল।
ইমাম হুসাইন আলাইহিসসালাম তার গালাগালিতে মোটেও রাগ করলেন না, বরং অত্যন্ত ভালোবেসে ও সৎ ব্যবহারের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আল কোরআনের সেই আয়াতগুলো তেলাওয়াত করলেন, যে আয়াতগুলোতে ভালো ব্যবহার, ক্ষমা প্রদর্শন ও মার্জনা করার শিক্ষা দেওয়া হয়েছে। কোরআনের আয়াতগুলো পাঠ করার পর ইমাম হুসাইন আলাইহিসসালাম সিরিয়ার অধিবাসী সে লোকটিকে উদ্দেশ্য করে বললেন, আমি তোমার যে কোনো খেদমত ও সাহায্য করার জন্য প্রস্তুত আছি। তারপর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সিরিয়ার অধিবাসী? জবাবে সে বলল, হ্যাঁ, আমি একজন সিরিয়ার অধিবাসী। তখন ইমাম তাকে বললেন, সিরিয়াবাসীদের এরূপ ব্যবহারের অভিজ্ঞতা আমার আছে আর আমি খুব ভালোভাবে জানি এ দুর্ব্যবহার ও শত্রুতার কারণ কি।
অতঃপর ইমাম লোকটিকে বললেন, তুমি এ শহরে একজন মুসাফির, বিদেশের বাড়িতে যদি তোমার কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বলো, আমি তোমার যে কোনো খেদমত করার জন্য প্রস্তুত আছি। আমি তোমাকে আমার মেহমান করতে চাই এবং তোমাকে পোশাক পরিচ্ছদ ও টাকা পয়সা ইত্যাদিও দিতে চাই।
সিরিয়াবাসী লোকটি তার দুর্ব্যবহার ও গালিগালাজের জন্য একটা কঠোর পরিণতির অপেক্ষা করছিল। সে কখনোই এ আশা করেনি যে তার অপরাধ ও তার ধৃষ্টতা একেবারেই ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিবেচনা করা হবে। ইমামের সুন্দর ব্যবহার তার মনে ব্যাপক প্রভাব ফেলল। সে নিজে নিজে বলতে লাগল, আমার মন চায় যে মাটি ফেটে দ্বিখণ্ডিত হয়ে যাক আর আমি তাতে ঢুকে পড়ি। হায় আফসোস, নিজের অজ্ঞতার কারণে আমি যদি এ অপরাধ না করতাম। এর আগ পর্যন্ত ইমাম হুসাইন আলাইহিসসালাম ও তার পিতার চেয়ে বড় দুশ্মন আর কেউ ছিল না, আর এখন আমার দৃষ্টিতে ইমাম হুসাইন আলাইহিসসালাম ও তার পিতার চাইতে অধিক প্রিয় আর কেউ নেই।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, এবার আমরা ইমাম হুসাইনের নাতি ইমাম বাকির আলাইহিস সালাম ও এক খ্রিস্টানের সত্য ঘটনা তুলে ধরব। ইমাম বাকির আলাইহিস সালামের প্রকৃত নাম মোহাম্মদ ইবনে আলী ইবনুল হুসাইন আলাইহিস সালাম। বাকির ছিল তার উপাধি। বাকির শব্দের আভিধানিক অর্থ ভাগ, বিশেষণকারী। তাকে বলা হতো বাকিরুল উলুম, যার অর্থ হচ্ছে জ্ঞান বিজ্ঞানের ভাগ, বিশেষণ ও ব্যাখ্যাকারী।
একবার এক খ্রিস্টান বাকের শব্দের বিকৃত উচ্চারণ করে ইমামের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করতে চাইল। সে ইমামকে উদ্দেশ্য করে বলল, আন্তা বাক্কার, অর্থাৎ তুমি গাভী।
এমন কটু কথা শুনেও ইমাম অসন্তুষ্ট বা রাগান্বিত না হয়ে অত্যন্ত সরল ও সহজ ভাষায় বললেন, না ভাই, আমি বাকার নই, আমি বাকের। এরপর খ্রিস্টান লোকটি বলল, তুমি একটা রাধুনির ছেলে। ইমাম বললেন, এটা তার পেশা ছিল, এতে কোনো লজ্জা বা ঘৃণার কিছু নেই।
খ্রিস্টান লোকটি আরো বলল, তোমার মা ছিল কালো কুৎসিত, তার লজ্জা সরম কিছুই ছিল না, আর তার ভাষাও ছিল বিশ্রী।
এবারও ইমাম অত্যন্ত সহজ সরল ভাষায় বললেন, আমার মাতার সম্পর্কে তুমি যেসব অপবাদ দিচ্ছ, তা যদি সত্য হয় তাহলে মহান আল্লাহ যেন তার গুনাহ খাতা মাফ করে দেন, আর যদি মিথ্যা হয় তাহলে যেন তোমার অপরাধ ক্ষমা করে দেন, কেননা কারোর সম্পর্কে মিথ্যা অপবাদ দেয়া বড়ই গুনাহের কাজ।
ইমাম বাকির আলাইহিস সালামের এসব কথা খ্রিস্টান লোকটির মনের ভেতরে বিপ্লব সৃষ্টি করল। সে অনুশোচনায় দগ্ধ হতে লাগল এবং পরবর্তীতে মুসলমান হয়ে গেল।
ধৈর্যের পুরস্কার সম্পর্কে একে একে তিনটি ঘটনা শুনলে, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে রয়েছে ধৈর্য বা সবর সম্পর্কে আরেকটি গান। গানের কথা লিখেছেন তারান্নুম তাসনিম সামারা, সুর করেছেন জাইদ রুসাফি, আর গিয়েছে শিশুশিল্পী জাইমানুর।
তো বন্ধুরা, তোমরা গানটি শুনতে থাকো, আর আমরা বিদায় নেই রংধনুর আজকের আসর থেকে।
সবর শেখো হে উম্মাত, সবর শেখো হে উম্মাত, আধারির বুকে জ্বলে মশাল, আধারির বুকে জ্বলে মশাল, আসবে বিজয়ের সওগা, সবর শেখো হে উম্মাত, সবর শেখো হে উম্মাত, সবর শেখো হে উম্মাত, ইমানের খুঁটি যেন হয় পাকা পোক্ত, সুখে দুঃখে সদা মালিকের থেকো ভক্ত, ইমানের খুঁটি যেন হয় পাকা পোক্ত, সুখে দুঃখে সদা মালিকের থেকো ভক্ত, দিশাহীন পথে দিশা ফিরে পেতে, ভরসার গিটে দ্বিধা হোক ধূলিসাত, সবর শেখো হে উম্মাত, সবর শেখো হে উম্মাত, সবর শেখো হে উম্মাত, সবর শেখো হে।
Thank you.
আদর্শ মানুষ গড়ার কৌশল।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনার নবম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
শিশুদের তথা সন্তানের শিক্ষা ও প্রশিক্ষণে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সন্তানকে সময় মতো খেলাধুলার সুযোগ দেওয়া বা সুযোগ করে দেওয়া বাবা মা ও অভিভাবকের জরুরি দায়িত্ব। জীবনের যে সময়টায় তথা যে বয়সে শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ থাকে, সে সময় তাকে খেলাধুলা থেকে বঞ্চিত রাখলে তা তার ভবিষ্যতের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। খেলাধুলা শিশুর বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটায় ও এর মাধ্যমে তাদের সামাজিক জ্ঞান আর সচেতনতাও বাড়ে। অনেক খেলা এমনই যে সেসব শিশুকে ভবিষ্যৎ সমস্যা ও সংকট মোকাবেলার জন্য প্রস্তুত করে। খেলাধুলা শিশুর জীবনের সুন্দরতম মুহূর্তগুলোর অন্যতম। শিশুর শিশুসুলভ প্রকৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে মিশে রয়েছে খেলাধুলার প্রতি আকর্ষণ। শিশুকে খেলতে দেওয়া তার অন্যতম প্রধান চাহিদা ও অধিকার। শিশুদের প্রধান বিনোদনই হল খেলাধুলা। বিশেষ করে স্কুলে ভর্তি হওয়ার আগ পর্যন্ত খেলাধুলা ছাড়া অন্য কোনো বিনোদন শিশুকে তেমন একটা আকৃষ্ট করে না।
খেলাধুলা না করাটা শিশুদের জন্য দুঃসাধ্য বা অসম্ভব বিষয়। মনোবিজ্ঞানীদের মতে পানি, আলো ও বাতাস যেমন শিশুদের জন্য অপরিহার্য, তেমনি খেলাধুলা ও বিনোদনও তাদের জন্য জরুরি। আধুনিক গবেষণায় দেখা গেছে যে শিশুরা পর্যাপ্ত মাত্রায় খেলাধুলা করে না, তাদের যথাযথ বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটে না। এইসব শিশু বড় হওয়ার পর ঘরকুনো বা একঘরে হয়ে থাকে। দলবদ্ধ খেলায় অংশ নিয়ে শিশুরা শান্তিপূর্ণ স্ব-অবস্থান, একে অপরকে সহযোগিতা করা বা অন্যদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া, অন্যদের অধিকার রক্ষা করা, নিয়ম শৃঙ্খলা মেনে চলা, নিজের অধিকার রক্ষা করতে শেখা ও অন্যদের ব্যাপারে দায়িত্ব সচেতন হতে শেখা সহ আরও অনেক কিছু শিখতে পারে। সামষ্টিক খেলায় তরুণ ও শিশুরা নানা সমস্যা সমাধানের মাধ্যমে আনন্দ উপভোগ করে এবং এতে ভবিষ্যতের প্রতি তারা আগের চেয়েও দিনকে দিন বেশি আশাবাদী হয়ে ওঠে।
ইসলাম জীবনের নানা পর্যায়ে মানুষের স্বাভাবিক বা প্রকৃতিগত চাহিদাগুলোর বিষয়ে ও অন্য অনেক গুরুত্বপূর্ণ সূক্ষ্ম বিষয়ের প্রতি মা বাবার সহ অন্যদের সচেতন করে। শিশুরা খেলাধুলার সময় কেবল খেলার গভীর আনন্দে মাতোয়ারা হয়ে অন্য সব কিছু ভুলে থাকলেও খেলাধুলা শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইমাম জাফর আস সাদিক আলাইহিসসালাম বলেছেন, সন্তানকে জীবনের প্রথম 7 বছর পর্যন্ত খেলতে দাও, দ্বিতীয় 7 বছরে তাকে আদব কায়দা সহ নানা বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ দাও এবং তৃতীয় 7 বছরে তার ব্যাপারে যত্নশীল হও। শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণের জন্য ব্যবহার করা যায় অনেক বিচিত্রময় খেলা, যেমন মেহমান মেহমান খেলা শিশুদেরকে বন্ধুত্ব গড়া ও সামাজিক সম্পর্ক বিষয়ে সচেতন করে। অন্য অনেক খেলা রয়েছে যেসব খেলা শিশুদেরকে নানা পেশার বিষয়ে জ্ঞান দান করে। কল্পনা কেন্দ্রিক খেলাধুলা শিশুকে নিজের বিষয় সহ নানা বিষয় এবং বর্তমান ও ভবিষ্যতের বিষয়গুলো পরিচালনা সম্পর্কে ধারণা দেয়। এভাবে শিশুরা খেলাধুলার মাধ্যমে ভবিষ্যৎ জীবনের নানা চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়।
শিশুরা সমবয়সী অন্য শিশুদের সঙ্গে মিশতে চায়। তারা আশেপাশের ব্যক্তিদের পারস্পরিক সম্পর্কের ব্যাপারে কখনো সতর্ক ও কখনো অসতর্ক এবং এ বিষয়ে স্পর্শকাতর। তারা আশেপাশের ব্যক্তিদের অনুসরণ করে, তাই খেলাধুলা হচ্ছে শিশুদের জীবন ও চিন্তার অংশ। খেলাধুলা তাদের ব্যক্তিত্ব গড়ে তোলার অন্যতম প্রধান উপাদান। শিশু তারা খেলনা নিয়ে কেবল খেলাই করে না, সেসবকে জীবন্ত করে তোলে। সে খেলনার সঙ্গে বন্ধু হয়, ঝগড়া করে, খেলনাকে উপদেশ দেয় এবং তাকে তার দুশ্চিন্তাগুলোর কথা বলে ও এভাবে খেলনার মাধ্যমে তার মানসিক চাপ কমায়। তাই শিশুদের নানা খেলনা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং শিশুদের জন্য উপযুক্ত গঠনমূলক বা শিক্ষণীয় খেলনা ও খেলা বাছাই করা বাবা মায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ইসলাম এ বিষয়টিকে গুরুত্ব দেয় এবং এমনকি বাবা মাকেও শিশুদের সঙ্গে খেলায় অংশ নিতে বলে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম নিজেও শিশুদের সঙ্গে খেলতেন।
একবার শিশু হুসাইন আলাইহিসসালাম মহানবীর নামাজের সিজদার সময় নানার পিঠে চড়ে বসলেন। মহানবী তখন সিজদা এত দীর্ঘ করলেন যে নামাজের জামায়াতের শরীক সাহাবিদের অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। নামাজের পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, আমার সন্তান আমাকে তার বাহন করেছিল, তাই তাকে তার ইচ্ছামতো দীর্ঘক্ষণ সওয়ারি হওয়ার সুযোগ দিলাম এবং তাড়াহুড়ো করে তাকে নিচে নামিয়ে দেওয়াটা অপছন্দনীয় মনে করলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মদিনার আরও অনেক শিশুর খেলার সঙ্গে ছিলেন। অন্য কোনো সাহাবিও মহানবীর পাশাপাশি এভাবে শিশুদের ঘোড়া ও উট হতেন।
একবার একদল শিশু মাটি নিয়ে খেলছে দেখে একজন সাহাবি তাদের এ খেলা থেকে বিরত হতে বললেন, কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে খেলতে দিন, কারণ মাটি হচ্ছে শিশুদের বাগান। শিশুদের নানা ধরনের সজীবতা ও প্রাণবন্ততা ব্যয়ের মাধ্যম হল খেলাধুলা। ফলে খেলাধুলার সুযোগ না থাকলে শিশুদের মধ্যে অস্থিরতা ও নানা সমস্যা দেখা দেয়। শিশু কিশোরদের সৃষ্টিশীলতা বিকাশের মাধ্যম হল খেলাধুলা। তাদের আবেগ ও নানা অনুভূতির বিকাশ ঘটায় খেলাধুলা। শৈশব কৈশোরে আবেগের প্রকাশ ও তা নিয়ন্ত্রণ করতে শেখারও মাধ্যম হল খেলাধুলা। সঙ্গবদ্ধ খেলায় শরীর শিশু কিশোরা অন্যদের চেয়ে বেশি মাত্রায় পারস্পরিক সহমর্মী হয়ে থাকে। খেলাধুলার মাধ্যমে শিশু কিশোরদের ব্যায়াম ও শরীরচর্চার কাজও সম্পন্ন হয় এবং এর ফলে তাদের শরীরের নানা অঙ্গের মধ্যে ভারসাম্য থাকে। খেলাধুলার সুযোগ পাওয়া শিশু কিশোর অন্য শিশু কিশোরদের চেয়ে বেশি দক্ষ হয় এবং জীবনের নানা প্রতিকূলতা মোকাবেলায় বেশি প্রস্তুত থাকে।
বাবা মা শিশুদের সঙ্গে মাঝে মধ্যে খেলায় অংশ নিয়ে তাদের সম্মান দেওয়ার পাশাপাশি শৃঙ্খলা, খেলার নিয়ম নীতি ও নৈতিক বিষয়াদি সহ তাদের অনেক কিছু শেখাতে পারেন। বড়রা যখন শিশুদের সঙ্গে খেলবেন তখন তাদেরকেও হতে হবে শিশুদের মতোই। শিশুরা যেসব খেলা খেলতে চায় না তাদেরকে জোর করে সেসব খেলায় অংশ নিতে বাধ্য করা ঠিক নয়। যেসব খেলা ক্ষতিকর সেসব খেলার ক্ষতি ও মন্দ পরিণতির বিষয়টি ভালোভাবে তাদেরকে বোঝাতে হবে এবং ভালো খেলার বিষয়টিও একইভাবে তাদের বোঝাতে হবে। খেলাধুলার বিষয়ে শিশুদের রাজি করানোর এটাই হলো সঠিক পদ্ধতি।
কম্পিউটার গেম ও ইন্টারনেটের নানা খেলা আজকাল শিশু কিশোরদেরকে প্রাকৃতিক ও উপকারী নানা খেলাধুলা থেকে বঞ্চিত করছে এবং অনেক ক্ষেত্রে সৃষ্টি করছে নানা ধরনের মন্দ আসক্তি। ফলে ক্ষতি হচ্ছে তাদের মন ও শরীরের এবং শিক্ষা, প্রশিক্ষণ ও চিন্তার বিকাশের। কম্পিউটার ও ইন্টারনেটে খেলাগুলোর নেতিবাচক ও ক্ষতিকর নানা দিকের সংশোধন করতে হবে অথবা এক্ষেত্রে বাবা মা বা অভিভাবকদের নিয়ন্ত্রণাধীন এমন সব খেলা তৈরি জরুরি যা শিশু কিশোরদের খুব বেশি সময় কেড়ে না নেয় এবং সেগুলো হয় গঠনমূলক ও চিন্তা উদ্দীপক শিক্ষার মাধ্যম হওয়ার পাশাপাশি শিশু কিশোরদের জন্য ক্ষতিকর পশ্চিমা সংস্কৃতির প্রেক্ষাপটে তৈরি খেলাগুলোর চেয়ে বেশি আকর্ষণীয়। তো শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও পরবর্তী আসরে।
Թեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետությանը հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Արավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի սեթափ բաքսի բջջային հավելվածի Իրանսատ